বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على حسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার, 20 জানুয়ারি, 6 মাঘ এবং ফার্সি 1 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্সে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময়ে বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, ইরান ও পরমাণু সমঝোতার ব্যাপারে বাইডেন সরকারের নীতি সম্পর্কে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই, বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইস্যু করোনা টিকা প্রাপ্তি বিষয়ক বিতর্ক নিয়ে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে থাকবে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য কথা, নিয়মিত আয়োজন কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আর কয়েক ঘন্টা পরই শপথ নিতে যাচ্ছে নয়া মার্কিন প্রেসিডেন্ট, রুহানি বললেন আমেরিকা একঘরে হয়ে পড়েছে। চলমান সামরিক মহড়ার মাধ্যমে বন্ধুর কাছে শান্তি আর শত্রুর কাছে সতর্ক বার্তা পাঠানো হচ্ছে বলেছে ইরানের সেনাবাহিনী। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সহনীয় দেশ গড়তে নেওয়া হয়েছে বদ্বীপ পরিকল্পনা। এবং ভারতের অসমে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে 6 দলীয় মহাজোটের ঘোষণা দিয়েছে কংগ্রেস। সালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। আর কয়েক ঘণ্টা পরই মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন। এ উপলক্ষে দেশজুড়ে সহিংসতার আশঙ্কায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এ প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শেষ দিন। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের এই দিনে ওয়াশিংটন একটি সেনানিবাসে রূপান্তরিত হয়েছে। প্রেসিডেন্ট রুহানি আজ তেহরানে মন্ত্রী পরিষদের এক বৈঠকে বলেন মার্কিন নীতি আজ যেভাবে একঘরে হয়ে পড়েছে তা ট্রাম্পের অপকীর্তির ফসল। তিনি বলেন আজকে পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সংস্থা, ফিলিস্তিন ইস্যু, পরমাণু সমঝোতা সহ আন্তর্জাতিক অন্যান্য বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের ভুল নীতির কারণে আমেরিকা একঘরে হয়ে পড়েছে। ট্রাম্পের অপকীর্তির কারণেই মার্কিন সমাজ আজ বিভক্ত হয়ে পড়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন ট্রাম্প 4 বছরের শাসনামলে তার নিজ দেশের জনগণ এবং বিশ্ববাসীর জন্য নিপীড়ন ও অত্যাচার বয়ে আনা ছাড়া আর কোনো সফলতা নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং তার বিদায়ী প্রশাসনের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তাকে সন্ত্রাসবাদে মদদের অভিযোগে কালো তালিকাভুক্ত করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এই নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেন। তিনি বলেন সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকে নিষেধাজ্ঞার তালিকায় আনা হয়েছে। তারা সন্ত্রাসবাদ উস্কে দিয়েছেন এবং এর প্রতি সমর্থন দিয়েছেন
করেছেন, যা ছিল আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আমেরিকার এসব ব্যক্তি শান্তি এবং মৌলিক মানবাধিকারের নীতি লঙ্ঘন করেছেন। সাইদ খাতিবজাদে জানান, 2017 সালে ইরানের জাতীয় সংসদে পাশ হওয়া একটি আইনের আওতায় মার্কিন প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর শক্তিমত্তা 99 মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স শার্কি বলেছেন, চলমান মহড়ার মাধ্যমে মিত্র দেশগুলোর কাছে শান্তি ও বন্ধুত্বের বার্তা পাঠানো হয়েছে। একই সঙ্গে শত্রুরা এই মহড়া থেকে যথার্থ বার্তা নেবে এবং হুমকি দেওয়ার পথ পরিহার করবে বলে আশা করা হচ্ছে। তিনি আজ আরও বলেন, শত্রুদের মস্তিষ্কে যদি ইরানে হামলা চালানোর কোনো দূরভিসন্ধি থাকে, তাহলে তাদের জেনে রাখা উচিত স্বল্পতম সময় এর মধ্যে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এবং তারা অনুশোচনা করতে বাধ্য হবে। মহড়ার মুখপাত্র বলেন, এবারের মহড়ায় দ্রুততম সময়ের মধ্যে বিমানের সাহায্যে সেনা ও সামরিক সরঞ্জাম হস্তান্তরের অনুশীলন করা হয়েছে। ইরানের সেনাবাহিনী আরও বলেছে, তারা পদাতিক ইউনিটের যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন করতে এবং যে কোনো হুমকির মোকাবেলায় দক্ষতা আরও বাড়াতে এই মহড়ার আয়োজন করেছে। গতকাল সেনাবাহিনীর এয়ারবর্ন ব্রিগেডের 36 সেনারা আজ হেলিকপ্টার ও বিমান থেকে কল্পিত শত্রুর অবস্থানে অবতরণের অনুশীলন করেছে। এ সময় আকাশে অন্যান্য বিমানের মহড়াও লক্ষ্য করা যায়। গতকাল থেকে এই মহড়া চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সম্ভাব্য গোয়েন্দা প্রধান এভরিল হেইনেস বলেছেন, তিনি প্রখ্যাত সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রকাশ করতে চান। নতুন প্রশাসনে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে সিনেটের শুনানিতে পূর্ববর্তী প্রশাসনের ধামাচাপা দিয়ে রাখা তদন্ত প্রতিবেদন প্রকাশের অনুমতি চেয়েছে হেইনেস। দৃশ্যত এর মধ্য দিয়ে সৌদি দূতাবাসে খাশোগির নৃশংস হত্যাকাণ্ডের দায় থেকে সৌদি রাজপরিবারকে রক্ষায় ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার বিষয়টি সামনে আনতে চায় বাইডেন শিবির। 2018 সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি সাংবাদিক জামাল খাশোগি। তার নিখোঁজ রহস্য নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি সরকার। তবে তার মৃতদেহের কোনো সন্ধান দেয়নি তারা। এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই তাকে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে বলে মনে করা হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্ট বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে জলবায়ুর অভিঘাত মোকাবেলা সহ বিভিন্ন সমস্যার সমাধানে সরকার ডেল্টা প্ল্যান 21 প্রণয়ন করেছে। প্রধানমন্ত্রী আজ একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সহনীয় ও সমৃদ্ধশালী বদ্বীপ গড়ার লক্ষ্য নিয়েই তার সরকার বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 21 প্রণয়ন করেছে। শেখ হাসিনা বলেন, বিশেষত এটি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে অতিক্রম করে দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জল ও খাদ্য সুরক্ষার পাশাপাশি পরিবেশের স্থিতিশীলতা নিশ্চিত করবে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরাতে ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছে চীন। গতকাল বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে দেশটি সন্তোষ প্রকাশ করেছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে দেয়া প্রত্যাবাসন তালিকার 41,719 জন রোহিঙ্গাকে শনাক্ত করেছে মিয়ানমার। এই তালিকা ধরে আগামী মার্চ এপ্রিলে প্রত্যাবাসন শুরু হতে পারে বলে আশা করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। আজ বুধবার সচিবালয়ে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক রোহিঙ্গাদের জন্য চীন সরকারের ইমার্জেন্সি রাইস এইড হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা জানান। এর আগে গতকাল বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার লু জাও হুই এবং মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব উচানের অংশগ্রহণে ত্রিপক্ষীয় এক সভা হয়। রোহিঙ্গাদের জন্য চাল হস্তান্তর ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জি মিং ও অনলাইনে যুক্ত ছিলেন। রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, গতকাল বাংলাদেশ মিয়ানমার ও চীনের সচিব পর্যায়ে বৈঠক হয়েছে, সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হয়েছে, সব বিষয়ে পজিটিভ আলোচনা হয়েছে। মিয়ানমার বুঝতে পেরেছে তাদেরকে ফিরিয়ে নেওয়া দরকার, আর বাংলাদেশও মনে করে সম্মানের সঙ্গে নাগরিক অধিকার দিয়ে তাদেরকে ফিরিয়ে নেওয়া হোক। চীন সরকারও চায় বাংলাদেশের উন্নয়নের স্বার্থে রোহিঙ্গাদের ফিরে যাওয়া উচিত।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতের অসমে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে কংগ্রেস ছয় দলীয় মহাজোটের ঘোষণা দিয়েছে। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের অসমে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে ছয় দলীয় মহাজোটের ঘোষণা দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের পাশাপাশি ওই জোটে AIUDF, CPM, CPI, CPIML এবং আঞ্চলিক গণমোর্চা রয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যে বিজেপি বিরোধী ওই মহাজোটের ঘোষণা করেছে কংগ্রেস নেতৃত্ব। মহাজোট প্রসঙ্গে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরা বলেছেন, দেশের স্বার্থে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে ক্ষমতার মসনদ থেকে ছুঁড়ে ফেলার লক্ষ্য নিয়ে আমরা একজোট হয়েছি। আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা হাতে হাত ধরে লড়ব বিজেপি শাসনের অবসান ঘটাতে। AIUDF বিধায়ক হাফিজ বশির আহমেদ কাশিমি এবং সাধারণ সম্পাদক করিমউদ্দিন বড়ভূইয়া মহাজোট গঠনকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তাদের মতে, সাম্প্রদায়িক বিজেপি রাজত্বকে শেষ করতে হলে কংগ্রেস AIUDF মিত্রতা সহ মহাজোট ছাড়া বিকল্প নেই। এ প্রসঙ্গে আজ বুধবার নদওয়াতুত তামির সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সাবেক বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজার ভূঁইয়া রেডিও তেহরানকে বলেন,
বিজেপি বিরোধী বুথ বিভাজনের সম্ভাবনাটা কিছু কমেছে, কিন্তু বিজেপি বুথ গুলো আরো জোটবদ্ধ হওয়ার এটাও একটা সম্ভাবনা আছে। সুতরাং নির্বাচন আরো একটু নিকটস্থ হলে কিছুটা
বলছিলেন সাবেক বিধায়ক আতাউর রহমান মাজার ভূঁইয়া। AIUDF নেতা আমিনুল ইসলাম বলেছেন, 2016 সালের বিধানসভা নির্বাচনের মতো এত গেরুয়া ঢেউ এখন আর নেই, এবার সবাই ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে পরাস্ত করা যাবে।
বলছিলেন আমাদের প্রতিনিধি। পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা PGCC এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে সংলাপ অনুষ্ঠানের জন্য কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বিন আলে সানি যে আহ্বান জানিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করতে হবে। গতকাল কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরান এবং পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে সংলাপ অনুষ্ঠানের আহ্বান জানান। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ গতকালই তার টুইটার অ্যাকাউন্টে কাতারি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে পোস্ট দেন। এতে তিনি বলেন, আমার ভাই কাতারের পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণমূলক সংলাপের যে আহ্বান জানিয়েছেন তাকে আমরা স্বাগত জানাই। জারিফ বলেন, আমরা সবসময় জোর দিয়ে বলে আসছি যে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা এবং নিরাপত্তা নির্ভর করছে আমাদের সম্মিলিত সহযোগিতায় একটি শক্তিশালী অঞ্চল গঠন করার উপর, যা হবে শান্তি স্থিতিশীল, উন্নত, স্বাধীন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বলদর্পী শক্তিগুলোর হস্তক্ষেপ মুক্ত। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীতে আমেরিকায় মৃতের সংখ্যা 400,000 ছাড়িয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবর থেকে তথ্য জানা গেছে। বিশ্বে আমেরিকা হচ্ছে করোনা ভাইরাসে মৃত্যুর দিক দিয়ে সবার শীর্ষে অবস্থানকারী দেশ। গত ক্রিসমাসের পর থেকে মৃত্যুর সংখ্যা আমেরিকাতে অনেক বেশি বেড়েছে। গত তিন সপ্তাহে আমেরিকাতে মোট 63,793 জন মানুষ মারা গেছে, অথচ ক্রিসমাসের আগের তিন সপ্তাহ মৃত্যুর সংখ্যা ছিল 52,715। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী গত তিন সপ্তাহে আমেরিকায় করোনা ভাইরাসে সংক্রমিত রোগের মৃত্যু শতকরা 21% বেড়েছে। এর মধ্যে শুধু একদিনেই আমেরিকায় মারা গেছে 4,000 মানুষ। ক্যালিফোর্নিয়া, পেনসিলভানিয়া, টেক্সাস এবং ওয়াশিংটন সহ 18টি অঙ্গরাজ্যে চলতি জানুয়ারি মাসে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। কোন রকমের পূর্বশর্ত ছাড়াই ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে বেইজিং বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো প্রত্যাহার করা উচিত। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং গতকাল নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন যখন শপথ নিতে যাচ্ছেন তার কয়েক ঘন্টা আগে বেইজিং এই আহ্বান জানাল। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রাক্কালে বাইডেনের উপদেষ্টা ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা ইরান ও পরমাণু সমঝোতার ব্যাপারে তাদের অবস্থান ঘোষণা করেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রাক্কালে বাইডেনের উপদেষ্টা ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা ইরানসহ আরও কয়েকটি বিষয়ে নীতি নির্ধারণের বিষয়ে সিনেটে বৈঠক করেছেন। যে কোনো মূল্যে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করা থেকে বিরত রাখার কথা উল্লেখ করে বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছেন, পরমাণু সমঝোতার মাধ্যমে ইরানের পরমাণু কার্যক্রম সীমিত করতে আমরা সক্ষম হয়েছিলাম, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরকার এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় ফের ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু হয়েছে। এদিকে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে জো বাইডেনের ঘোষিত প্রার্থী অভ্রিল হাইন্স বলেছেন, ইরান যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে আমরাও এই চুক্তিতে ফিরে আসব, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এমনটি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, কেননা ইরানের সঙ্গে দূরত্ব অনেক বেড়ে গেছে। তিনি আরও বলেছেন, পরমাণু সমঝোতায় ওয়াশিংটনকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই চুক্তিতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব কমিয়ে আনার বিষয়টিকে অন্তর্ভুক্ত করতে হবে। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর ইরান ও পরমাণু সমঝোতার ব্যাপারে মার্কিন নীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে ব্যাপকভাবে ধারণা করা হলেও বাস্তবতা হচ্ছে বাইডেন ও তার উপদেষ্টারাও ইরানের ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিরই অনুসরণ করছেন। তাদের কেউ কেউ এও দাবি করেছেন যে ইরান পরমাণু বোমা তৈরির খুব কাছাকাছি অবস্থানে চলে গেছে। একই সঙ্গে তারা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ইরানের নীতিতে পরিবর্তন আনার বিষয়েও আলোচনার আহ্বান জানিয়েছেন। স্মরণ করা যেতে পারে, ট্রাম্প প্রশাসনও 2018 সালে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর একই দাবি তুলেছিলেন এবং এ লক্ষ্যে পৌঁছার জন্য তিনি কঠোর নিষেধাজ্ঞা দিয়ে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা চালান। পর্যবেক্ষকরা বলছেন, ট্রাম্পের ব্যর্থতার বড় কারণ হচ্ছে ইরানের প্রতিরোধমূলক ব্যবস্থা। যাই হোক, জো বাইডেনের উপদেষ্টারা কিছুদিন আগেও দ্রুত পরমাণু সমঝোতায় ফিরে আসার কথা বলতেন, কিন্তু এখন তারা নানান রকমের শর্ত দিচ্ছেন। কিন্তু ইরানের কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, তারা আমেরিকার বাড়তি কোনো দাবি মেনে নেবেন না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। শ্রোতা বন্ধুরা, আমি বাবুল আক্তার আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে। ভারতে সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত করোনা ভাইরাসের 35 লাখ টিকা আগামীকাল বৃহস্পতিবার দুপুরে বিমানযোগে বাংলাদেশে আসছে। ওদিকে বিশেষজ্ঞগণ বলছেন, এই ভ্যাকসিনটি বাজারে ছাড়ার আগে যতটা গবেষণা করার দরকার ছিল তা করা হয়নি, তাই এর কার্যক্ষমতা এখনও নিশ্চিত করা যায়নি। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত করোনা ভাইরাসের 35 লাখ টিকা আগামীকাল বৃহস্পতিবার দুপুরে বিমানযোগে বাংলাদেশে আসছে। আজ বুধবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, চুক্তির আওতায় প্রথম চালান হিসেবে 15 লাখ টিকা দেশে আসবে। এছাড়া ভারত উপহার হিসেবে আরও 20 লাখ ডোজ টিকা বাংলাদেশকে দেবে। এদিকে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল আজ জাতীয় সংসদকে জানিয়েছেন, দেশে 18 বছরের ঊর্ধ্বে সবাইকেই বিনামূল্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ভ্যাকসিন বিতরণের খসড়া পরিকল্পনা চূড়ান্ত করেছে। ভ্যাকসিন সফলভাবে প্রয়োগ করার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভ্যাকসিন নিয়েও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
এখন তারা করোনা টিকা নিয়ে আগাম অপপ্রচার শুরু করেছে। দেশ ও মানুষের কল্যাণে যে কোনো কাজকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপি রাজনীতি।
বিশেষজ্ঞগণ বলছেন, এই ভ্যাকসিনটি বাজারে ছাড়ার আগে যতটা গবেষণা করা দরকার ছিল তা করা হয়নি, তাই এর কার্যক্ষমতা এখনো পুরোপুরি নিশ্চিত করা যায়নি।
এটা নিশ্চিত নয় কতদিন এই অ্যান্টিবডি তৈরি হয়, কতদিন পরে এটার টাইটার মানে লেভেল যেটা আছে সেটা ফল করে, কতদিন পরে আবার আরেকটা বুস্টার ডোজ লাগে। এই ভ্যাকসিনটা এত দ্রুত তৈরি হয়েছে, এটার জন্য যে দীর্ঘ একটা ফলো আপ দরকার সেই ফলো আপটা করা হয়নি।
এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি আগে করোনা ভাইরাসের টিকা নিতে চাইলে সে ব্যবস্থা করার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানাবেন তিনি। আজ বুধবার তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ নেতাদের সাথে বৈঠকের আগে টিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। ভারতে টিকা নিতে গিয়ে কয়েক জায়গায় মৃত্যু হয়েছে এমনটি দাবি করে আজ সকালে এক অনুষ্ঠানে বক্তব্যে বাংলাদেশে এই টিকা আগে ভিআইপিদের দেওয়ার প্রস্তাব করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগের দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, দেশের সাধারণ মানুষ করোনা ভাইরাসের টিকা কিভাবে কতটা পাবে সে বিষয়ে তার সংশয় আছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা।
শ্রোতা বন্ধুরা, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি গাজী আব্দুর রশিদ শুরু করছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আসর স্বাস্থ্য কথা। আগুনে পোড়া ও তার চিকিৎসা এবং প্রতিকার নিয়ে আজকের আসরেও আলোচনা হবে। গত আসরের আলোচনা থেকে আমরা জেনেছি যে সতর্ক হওয়া গেলে বাংলাদেশে গেরস্থলি দুর্ঘটনা হিসেবে আগুনে পোড়ার যেসব ঘটনা ঘটে তা এড়ানো সম্ভব। সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার, আগুনে পোড়ার হাত থেকে রক্ষা পাওয়ার বিষয়ে তেমন কোনো সংবাদ প্রচার মাধ্যমগুলোতে প্রচারিত হতে দেখা যায় না বা গণমানুষকে সতর্ক করার জন্য প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেওয়া হয় না, বরং এক ধরনের উদাসীনতা এক্ষেত্রে বিরাজ করছে। অথচ প্রতিবছরই বাংলাদেশে অনেক মানুষ আগুনে পোড়ার শিকার হয়ে প্রাণ হারান, না হয় দৈহিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন, অথবা কেউ কেউ পঙ্গু হয়ে যান। যথাযথ প্রচার হলে এবং একটু সতর্ক হলে এমন ভয়াবহ পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। আজকের আসরেও আগুনে পোড়া, তার চিকিৎসা ও প্রতিকার নিয়ে আলোচনা করবেন বাংলাদেশের অধ্যাপক ডাক্তার বুলবুল সরোয়ার। আগেও তিনি রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়েছেন। সে সময় তার সম্পর্কে বলেছিলাম, বাংলা সাহিত্যের অন্যতম সেরা সাহিত্যিক, কবি এবং অনুবাদক হিসেবে নিজের অবস্থান এরই মধ্যে নিশ্চিত করেছেন বিশেষজ্ঞ এ চিকিৎসক। তাহলে আর বিলম্ব নয়, এবারে এই বিশেষজ্ঞ চিকিৎসকের আলোচনা শুনি। অধ্যাপক ডাক্তার বুলবুল সরোয়ার, গত আসরের শেষ কথার সূত্র ধরে জানতে চাইব, আগুনে ছাড়া আর কোন ধরনের পোড়া আছে কি?
আগুনে পোড়াটা কিন্তু আমাদের দেশে পোড়া না, আমাদের দেশে একটা বড় সমস্যা হয়েছে সামাজিক মানে অসাম্য থেকে তৈরি হয়েছে কিংবা সামাজিক হিংস্রতা থেকে জন্ম এসেছে, এসিড খেয়ে পড়া, সেটা আমাদের কাছে খুব ভয়াবহ। এবং বাসের মধ্যে বোমা মারার কিছু ঘটনা আমাদের তিন চার বছর আমরা লক্ষ্য করেছি, গাড়ির মধ্যে বোমা মারা, এগুলি থেকে কিছু এগুলোর বিস্ফোরকের মাধ্যমে পোড়া কিংবা দাহ্য পদার্থ কিংবা যেটাকে কেমিক্যাল বলি আমরা পোড়া বলি, এটা এটা সাধারণ পোড়া থেকে মারাত্মক, অতি মারাত্মক। এটার জন্য ইন্টারন্যাশনাল এনজিও কাজ করতেছে, বাংলাদেশে কিছু এনজিও কাজ করতেছে, এইসব পোড়া এটা তো বিভৎস চেহারা নিয়ে দাঁড় করায় তো দাঁড়ায়, ফলে এদেরকে ঠেকাতে হলে গভর্নমেন্টকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, তাহলে এই হিংস্রতা কমবে। এক দুই নম্বর হচ্ছে যে যেগুলি এই যে দুষ্কৃতিকারী দুষ্কৃতির একটা লক্ষ্য একটা লিমিট আছে, যুদ্ধের সময় মানুষ বোমা টোমা মারে, একটা শান্ত দেশ সুন্দর দেশ এই দেশের মধ্যে মানুষ বোমা মারবে, এগুলিকে যথোপযুক্ত শাস্তি দিয়ে বিচারে আওতায় আনতে পারলে এগুলি মানুষের মধ্যে ভয় ঢুকবে ও মানুষের থেকে বিরত হবে। আর কথা হচ্ছে যে অনেক সময় আমাদের দেশে পরিকল্পিত হবে, আমাদের দেশ তো জাননি আপনি এই দেশের নাগরিক, পরিকল্পিত হবে অনেক সময় অগ্নি মানে আগুন লাগাবার ঘটনা ঘটানো হয় প্রতিপক্ষকে হেনস্থা কিংবা বিপর্যস্ত করার জন্য, সেটাও সবার মানে বিবেকের মধ্যে যদি মানে অনুভূতিতে কাজ করে তাহলে তারা সেখান থেকে এটা অনেকখানি ফিফটি আমার ধারণা যে 50% প্লাস আমরা কমাই নিতে পারি।
এবারে আমরা চিকিৎসার দিকে একটু নজর দেব অধ্যাপক বুলবুল সরোয়ার। আমরা জানতে চাইব আগুনে কেউ পুড়লে তার তাৎক্ষণিক ভাবে চিকিৎসা কি হওয়া উচিত।
একটা সহজ তথ্য আপনাদের মনে রাখাবেন বলি, আমরা একটা ফর্মুলা মনে রাখি, ABCDE এই পাঁচটা দিয়ে শুনলাম মানে ম্যানেজমেন্ট পলিসি যে কোনো পোড়া রুগীর ক্ষেত্রে, এ মানে হচ্ছে এয়ারওয়ে মানে আমাকে আগে শ্বাসটা যেন সে নিতে পারে, আগে শ্বাসনালীতে আগে দেখেন, বি হচ্ছে ব্রিদিং এবং এই মানে শ্বাসটা যেন কোথাও আটকে না যায় এবং দেখেন যে শ্বাসটা স্বাভাবিক আছে, আমাদের স্বাভাবিক এটার মানুষ 18 থেকে 20 মিনিটে শ্বাস নেয়, এটা যদি অ্যাবনর্মালি কোথাও রেপি অনেক বেশি হয়ে যায় দেখা যায় তখন এটা এটার থেকে বি। সি হচ্ছে সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন, আমাদের বিপিটা দেখতে পারে এবং পোড়াটা যাই হোক না এই মুহূর্তে ব্লাড প্রেশার ঠিক আছে কিনা খেয়াল রাখতে হবে। ডিজেবিলিটি এমন ভাবে পড়ছে কিনা যে একটা পা বা হাত বা একটা অঙ্গ সেনা হতে পারছে না বা একদম অকার্যকর হয়ে যাচ্ছে, ডিজেবিলিটি ইমার্জেন্সি আপনাকে রিপেয়ার করতে হবে বা অপারেশন করে সারিয়ে ফেলতে হবে কিংবা কেটে ফেলতে হবে, যেটাই হতে হবে। আর এক্সপোজার কত এরিয়া আমাদের শরীরে বার্ন হয়েছে এটা আমাদের রুলস অফ নাইন বলি আমরা, আপনার হাতের তালু যদি আপনি মেরে ধরেন আঙুলগুলি আঙুলগুলি কাছাকাছি দেখে একটা হাতের তালু যত পরিমাণ শরীরের চামড়াকে ঢেকে দেয় এটাকে আমরা বলি 1% অফ দি বডি সার্ফেস, কেমন এই 1% অফ দি বডি সার্ফেস আমরা দ্রুত মেরে ফেলি যে কত পার্সেন্ট আমাদের শরীরে পড়ছে। আগুনের সঙ্গে অনেকের অংশগ্রহণ দেয় তো তো এই আগুনের পুরো মেপে আমরা চিকিৎসায় যাই। এখন এর আগে আমাদের সাধারণ মানুষের জন্য কিছু সাধারণ প্রতিকার আছে সেটা আপনারা সবাই জানেন।
ডাক্তার সরোয়ার এ বি সি ডি ই দিয়ে চমৎকারভাবে বিষয়টা আমাদের বুঝিয়ে দিলেন, অর্থাৎ রোগীর শ্বাস প্রশ্বাস রক্ত চলাচল সব ঠিক আছে কিনা, তারপর তার দেহের কত অংশ পুড়েছে তাও মাপার পদ্ধতি বলে দিলেন, আঙ্গুল কাছাকাছি রাখা অবস্থায় হাতের তালু দিয়ে দেহের যতটা অংশ ঢাকা যায় তা হচ্ছে দেহের প্রায় 1%। হ্যাঁ, এরপর কি করব?
সেটা যদি মানুষের গায়ে লাগে কাপড়ে লাগে আগুনটা দিয়ে গেলেন প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি যে এটা খেয়াল করেন। তৃতীয় কাজ হচ্ছে ইমিডিয়েটলি ঠান্ডা পানি, একদম অনেকে একদম গরম পানি লাগাই থাকে, গরম আমরা অতটা বললেন ঠান্ডা পানি হলে ঠান্ডা পানি এটার উপর ধুয়েছিলেন আগুন নাই এই কারণে যতটা সম্ভব যতক্ষণ বেশি সম্ভব পানির মধ্যেই হাতটা রাখুন, এটা আমরা চিন্তা করি। আর এটা হচ্ছে আপনার দ্রুত অ্যাসেসমেন্ট মানে পরিমাপ করে ফেলুন যে কতখানি পড়েছে রুলস অফ নাইন দিয়ে, আমরা এটাকে থামবে বললেন একদম আবশ্যকীয় জিনিস, খুব দ্রুত আপনাকে রুলস অফ নাইন দিয়ে মাঠে ফেলতে হবে শরীরে কতটা অংশ পড়ে, এবং আরো একটা পজিশন আছে যে মাথার দিকে যদি পড়ে এটা বিপজ্জনক অনেক বেশি, মেইন শরীরে কোনো যেখানে আমাদের মেজার অঙ্গ যেগুলো প্রধান অঙ্গ যেগুলি আছে লিভার হার্ট লাংস এইসব জায়গায় করলে এটাকে সব রুলস চুক্তির উপর বিপজ্জনক এবং অতি সিরিয়াস গণ্য করতে হবে মানে পজিশন এখন হাত বা পেট এগুলি বেশি পড়ে বলে এইসব জায়গায় রুলস অফ নাইন মেনে আমরা পরিমাপ করে নেব একটা রুগীর কতখানি শরীরের অংশ পড়ে।
অধ্যাপক বুলবুল সরোয়ার, পোড়ার রোগীকে চিকিৎসা করার মাধ্যমে কি পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব?
হ্যাঁ, এটা নির্ভর করে কতখানি পড়েছে এবং কত গভীর ভাবে কোন জায়গায় পড়েছে, কোনটা জিনিস কতখানি নিয়েছে এরিয়া আর কত গভীর ভাবে পড়েছে দেব কত নিয়েছে সে কি ছোটখাটো পোড়াই আমাদের বেশি হয় একটু করার পরে ইলেকট্রিক বাহনটার মধ্যে একটা কমন চমকানোর মতো বেশিরভাগ খুলে ফেলা যায়। তো এটা নির্ভর করবে যে কতখানি যদি সিরিয়াস ডিউটি অ্যাসেসমেন্ট করতে হয়, যদি যদি কম বিপজ্জনক থাকে তাহলে ঘরের মধ্যে চিকিৎসা শুরু করে দিতে হবে। যদি মাঝারি পর্যায়ে বা মধ্যম পর্যায়ে আহত হয় রোগে, মানে রোগ আগুনে বা পুরায় আক্রান্ত হয়, তাহলে তাকে চিকিৎসা শুরু করতে হবে এবং হাসপাতালে পাঠাতে হবে। আর রোগী বিপজ্জনক রকম মানে করে তাহলে অবশ্যই তাকে ইমিডিয়েটলি যে কোনো ভাবে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হলে সাথে সাথে পানি বা নর্মাল চালান যে কোনো একটা নিয়ে যা তার ওই পরে দেওয়াগুলোকে শুকনো কাপড় ভিজিয়ে সেগুলো দেখে আসতে হবে যতটা সম্ভব, মানে দ্রুত হাসপাতালে ভর্তি করে পানি থেকে ম্যানেজমেন্ট নিতে হবে।
তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আগুনে পোড়া, তার চিকিৎসা এবং প্রতিকার নিয়ে দুপর্বের আলোচনার শেষ পর্ব শুনছিলেন আর আলোচনা করছিলেন অধ্যাপক ডাক্তার বুলবুল সরোয়ার। আগুন ব্যবহারের ক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন এ কামনা করে আজ এখানেই বিদায় চাইছি।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 20 জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। নিরাপদ এবং সমৃদ্ধ বদ্বীপ গড়ার লক্ষ্যেই ডেল্টা প্ল্যান প্রণয়ন করা হয়েছে প্রধানমন্ত্রী, দৈনিক ইত্তেফাক। কুষ্টিয়ার এসপি তানভীরকে হাইকোর্টে তলব, যুগান্তর। মানব জমিনের খবর, ভারতের ভ্যাকসিন কূটনীতি, 6 দেশে টিকা পাঠানো শুরু। রহস্যজনক নিখোঁজ মালয়েশিয়া ফেরত বিশ্ববিদ্যালয়ে ছাত্র, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। ভয়ঙ্কর গৃহকর্মী, সিসি ক্যামেরায় ধরা পড়ল তার নিষ্ঠুরতা, কালের কণ্ঠ। নতুন রাজনৈতিক দল গঠন করবেন ডোনাল্ড ট্রাম্প, সমকাল। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। ব্যক্তিগত মতের ছাপ নয় কৃষির রিপোর্টে আনন্দবাজার পত্রিকা। প্রাক্তন সহযোগী ব্যানন সহ 73 জনকে ক্ষমা ট্রাম্পের, তবে নিজেকে নয়। আজকাল ধূপগুড়ি দুর্ঘটনাগ্রস্তদের পাশে মোদী মমতা, ঘোষণা আর্থিক সাহায্যের, সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, শতকরা 75% শিক্ষার্থী, 76% অভিভাবক, 73% জেলা শিক্ষা কর্মকর্তা এবং 80% এনজিও প্রতিনিধি দ্রুত স্কুল চালু করার পক্ষে মত দিয়েছেন। একটি জরিপ রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দৈনিক প্রথম আলো। আপনি এ সম্পর্কে কি বলবেন?
আপনাকে ধন্যবাদ। দৈনিক প্রথম আলো যে জরিপ প্রতিবেদন তুলে ধরেছে তাতে বলা হয়েছে 75% শিক্ষার্থী, 76% অভিভাবক, 73% জেলা শিক্ষা কর্মকর্তা এবং 80% এনজিও প্রতিনিধি দ্রুত স্কুল চালু করার পক্ষে মত দিয়েছেন। এই জরিপ তথ্য থেকেই কিন্তু একটা কথা পরিষ্কার হয়ে গেছে, সেটি হচ্ছে যে দেশের বেশিরভাগ মানুষ অন্তত শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা কর্মকর্তা, তারা সবাই স্কুল খুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত। আমাদের শিক্ষার্থীদের জীবন থেকে অন্তত একটি বছর চলে গেছে, এর ক্ষতিপূরণ আমরা কিভাবে করব তা কিন্তু বোঝা যাচ্ছে না। এরপরেও এখনো যদি করোনা ভাইরাসের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় তাহলে ক্ষতির মাত্রা শুধু বাড়বেই। সেক্ষেত্রে আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই খুলে দেওয়া উচিত। আমি আরেকটি তথ্য যোগ করতে চাই, এখন বেশিরভাগ মানুষের মুখে এই বক্তব্য যে করোনা ভাইরাস কি শুধু শিক্ষা প্রতিষ্ঠান? অর্থাৎ এই যে করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, এই বিষয়টি কিন্তু এখন আর দেশের বেশিরভাগ মানুষ ভালো চোখে দেখছে না। বিষয়টি আমার মনে হয় যে সরকারের বিবেচনায় নেওয়া উচিত। যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট তারা যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলেন বা চান, তাহলে সেটি করা দরকার।
ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিষিদ্ধের আওতায় আনার দাবি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইসরায়েল। আপনার মন্তব্য কি?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরান যাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে না পারে তার দাবি জানিয়েছে ইহুদিবাদ ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। এই দাবি জানিয়েছে তারা আমেরিকার কাছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের এই দাবি কতটা যৌক্তিক এবং আমেরিকা তাদের এই দাবি মানার কে? আমেরিকা কি ইরানের অথরিটি যে আমেরিকা যা বলবে ইরান তাই করবে? তা তো করবে না ইরান। সেক্ষেত্রে আমেরিকার কাছে তারা যদি দাবি করে, তাদের মুরব্বী হিসেবে, তাদের গুরু হিসেবে তারা আমেরিকার কাছে দাবি করতেই পারে, কিন্তু আমেরিকা তাদের দাবি মতো যদি ইরানের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়, ইরান সেই সিদ্ধান্ত মানবে না, সেটিও ঠিক। সাথে সাথে আরেকটি বিষয় আমি বলবো যে আপনি খেয়াল করুন, ইহুদিবাদ ইসরায়েল যে ইরানের কোনো রকমের উন্নতি, কোনো রকমের বৈজ্ঞানিক অগ্রগতি চায় না, সেটি স্বাভাবিক ব্যাপার। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরমাণু কর্মসূচি পরিচালনা করা, এটি ইরানের জন্য একটি বৈজ্ঞানিক অগ্রগতি, সেই অগ্রগতি ইসরায়েল চাইবে না, এটাই স্বাভাবিক। কিন্তু ইসরায়েলের মতো করে কথা বলছে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন, তার মানে মুসলমান দেশ এখন ইসরায়েলের লাইনে কথা বলে, এটি কিন্তু অনেক বড় একটা ইঙ্গিত।
তো জনাব শেজ ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ব্যক্তিগত মতের ছাপ নয় কৃষির রিপোর্টে দৈনিক আনন্দবাজার পত্রিকার এক খবরে লেখা হয়েছে, তিনটি কৃষি আইন নিয়ে তাদের আপত্তির কথা যেন কৃষক সংগঠনগুলো মন খুলে বলতে পারে তার জন্য বিশেষ কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু কৃষক সংগঠনগুলোর অভিযোগ, কমিটির সদস্যরা সকলেই কৃষি আইনপন্থী। আজ তার জবাবে কমিটির অন্যতম সদস্য অনিল ঘনওয়াত জানিয়ে দিলেন, কৃষি আইন নিয়ে তাদের ব্যক্তিগত মতামত কোনো বড় বিষয় নয়। কৃষি আইন নিয়ে আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি, আগামীকালই কৃষকদের সঙ্গে বৈঠকে বসার কথা কেন্দ্রের। আগামী 26 জানুয়ারি ট্রাক্টর মিছিল নিয়ে আজ দিল্লি পুলিশের সঙ্গে বৈঠক করেন কৃষক নেতারা। বালাকোটের তথ্য ফাঁসে মোদীকে নিশানা রাহুল গান্ধীর, দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, বালাকোটে হানার পরিকল্পনা কি নিজেই আগাম ফাঁস করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এই সন্দেহের তীরেই মোদীকে বেঁধলেন সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুলের কথায়, এ ধরনের গোপন সরকারি তথ্য দেয়া আইনি অপরাধ, যিনি তা দিয়েছেন এবং পেয়েছেন দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে, জেলে যেতে হবে দুজনকেই। কে তথ্য ফাঁস করেছেন তার তদন্ত হওয়া জরুরি। ধূপগুড়ি দুর্ঘটনাগ্রস্তদের পাশে মোদী মমতা, ঘোষণা আর্থিক সাহায্যে, দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ধূপগুড়ির ডাম্পার দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে বুধবার আর্থিক সাহায্যের ঘোষণা করে মোদী বলেন, মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা, আহতদের 50,000 টাকা আর্থিক সাহায্য করবে কেন্দ্র। আর পুরুলিয়া সভা থেকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কোরআনের আলো।
Ali কোরআনের আলো।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা সুরা জুখরুফের 10 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি, কাজেই আজকের আসর আমরা শুরু করব এই সুরার 11 ও 12 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা দিয়ে।
والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون।
আর যিনি আসমান থেকে বারি বর্ষণ করেন পরিমিতভাবে, অতপর তা দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত জনপদকে, এভাবেই তোমাদেরকেও কবর থেকে বের করা হবে। আর যিনি সকল প্রকারের জোড়াসমূহ সৃষ্টি করেছেন এবং যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন এমন নৌযান ও চতুষ্পদ জন্তু যাতে তোমরা আরোহণ করো।
এই দুই আয়াতে বলা হচ্ছে ভূপৃষ্ঠ, গাছপালা ও মানুষের জীবন আকাশ থেকে বৃষ্টি বর্ষণের উপর নির্ভরশীল। পৃথিবীর কোনো স্থানে যদি দীর্ঘদিন বৃষ্টি না হয় তাহলে সেখানে খরা ও দুর্ভিক্ষ দেখা দেবে। প্রশ্ন হচ্ছে সাগর থেকে সূর্যের তাপে জলীয় বাষ্প ও মেঘমালা সৃষ্টি এবং তার মাধ্যমে স্থলভাবে বৃষ্টিপাতের বিশাল কর্মযজ্ঞে মানুষের কি কোনো হাত আছে? উত্তর হচ্ছে না, নেই। শুষ্ক মাটির মধ্যে গাছের যে বীজ লুকিয়ে থাকে তা বৃষ্টির পানি পাওয়ার পরই অঙ্কুরিত হয় এবং মাটি ফেটে বেরিয়ে আসে। অসংখ্য লতাগুল্ম, উদ্ভিদ ও ফসল এই প্রক্রিয়ায় আল্লাহ তাআলা মানুষের জন্য ফুলে ফলে সুশোভিত করে দেন।
এরপর আল্লাহ মানুষকে উদ্দেশ্য করে বলছেন, এই মৃত মাটির জীবিত হওয়ার মতো তোমরাও একদিন কবর থেকে জীবিত হয়ে বেরিয়ে আসবে। বৃষ্টির পানি পেয়ে মাটির নিচের মৃত বীজ যেভাবে জীবিত গাছে পরিণত হয়, সেভাবেই কিয়ামতের দিন আল্লাহর নির্দেশে কবরস্থ মানুষেরা জীবিত হয়ে মাটি ভেদ করে বেরিয়ে আসবে। কাজেই কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে বিন্দুমাত্র সংশয় পোষণ করা উচিত নয়, কারণ আল্লাহ পৃথিবীতে একই রকম নিদর্শন মানুষের চোখের সামনে ঘটিয়ে দেখাচ্ছেন। পরের আয়াতে জোড়া সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। প্রতিটি জীবের প্রজন্ম সংরক্ষণের জন্য আল্লাহ এসব জীবকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, যা তার অপার জ্ঞান ও ক্ষমতার নিদর্শন।
সেই সঙ্গে এ আয়াতে জলপথে চলাচলের জন্য নৌযান ও স্থলপথে চলার জন্য চতুষ্পদ জন্তুর কথা উল্লেখ করা হয়েছে এবং এটিও মানুষের প্রতি আল্লাহর অশেষ রহমতের নিদর্শন। সুদূর অতীতকাল থেকে সাগরে জাহাজ সহ অন্যান্য নৌযানের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে মানুষ ও পণ্য পরিবহনের রেওয়াজ ছিল। বিস্ময়ের ব্যাপার হচ্ছে হাজার হাজার টন ওজনের জাহাজ পদার্থবিজ্ঞানের বিশেষ নিয়মের কারণে পানিতে তলিয়ে যায় না, আর এই নিয়ম একমাত্র আল্লাহই এমন সময় প্রকৃতিতে সৃষ্টি করে রেখেছেন যখন মানুষ পদার্থবিজ্ঞান কি তাই জানত না। এই বিজ্ঞানের নিয়ম মেনেই মানুষ আজ নানা রকম যানবাহন ও উড়োজাহাজ সৃষ্টি করে অল্প সময়ের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা একদিকে যেমন প্রকৃতিকে মানুষের সহায়ক করে দিয়েছেন, তেমনি এসব নৌ, স্থল ও আকাশ যান সৃষ্টি করার মেধা ও শক্তি মানুষকে দিয়েছেন।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, বিশ্ব প্রকৃতির সবকিছু একটি নির্ধারিত নিয়ম মেনে চলে যা আল্লাহই সৃষ্টি করে দিয়েছেন। দুই, জ্ঞান বিজ্ঞানে মানুষ যত উন্নতিই করুক তা প্রকৃতিতে বিদ্যমান ব্যবস্থার সাহায্য নিয়ে করছে, তাদের পক্ষে প্রাকৃতিক ব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব
নয়।
এবারে এই সুরার 13 ও 14 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
لتستووا على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون.
যাতে তোমরা এর পিঠে স্থির হয়ে বসতে পারো, তারপর তোমরা এর উপর স্থির হয়ে বসার পর তোমাদের রবের অনুগ্রহ স্মরণ করবে এবং বলবে, পবিত্র মহান তিনি যিনি এই বাহনকে আমাদের বশীভূত করে দিয়েছেন, তা না হলে আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না, আর আমরা অবশ্যই আমাদের রবের নিকট প্রত্যাবর্তন করব।
এই দুই আয়াতে বলা হচ্ছে, যখন তোমরা কোনো বাহনে চড়বে, সেটি ঘোড়া, গাধা বা খচ্চর হোক, কিংবা মানব সৃষ্ট জাহাজ, উড়োজাহাজ, গাড়ি বা ট্রেন, তখন একথা ভুলে যেও না যে এগুলো আল্লাহই তোমাদের বশীভূত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বিভিন্ন পদার্থের মধ্যে যে গুণাগুণ সৃষ্টি করে দিয়েছেন, তোমরা কেবল সেগুলো আবিষ্কার করে এসব পদার্থ দিয়ে জাহাজ, উড়োজাহাজ ও ট্রেনের মতো বাহন সৃষ্টি করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছ। সেই সঙ্গে যেসব পশুকে তোমরা বাহন হিসেবে ব্যবহার করো, সেগুলো শারীরিক আকার ও শক্তিতে তোমাদের চেয়ে অনেক বেশি বলবান এবং স্বাভাবিকভাবে সেগুলো তোমাদের বশীভূত হওয়ার কথা ছিল না।
অর্থাৎ আল্লাহর বিশেষ অনুগ্রহ না থাকলে তোমরা এগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারতে না। কাজেই যে আল্লাহ তাআলা এত বড় অনুগ্রহ তোমাদের করেছেন, তার পবিত্রতা ঘোষণা করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। পরের আয়াতে আল্লাহর কাছে মানুষের ফিরে যাওয়ার প্রসঙ্গ এসেছে। কোনো বাহনে চড়ার সময় যেন তোমাদের মধ্যে অহংকার না জন্মে এবং দুনিয়ার চাকচিক্য যেন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যাওয়ার ব্যাপারে উদাসীন করে না দেয়। যে কোনো অবস্থায় আখিরাতের কথা স্মরণ রাখতে হবে। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার সময় মনে রাখতে হবে, একদিন আমরা এভাবেই ইন্তেকাল করব, অর্থাৎ পার্থিব জগৎ ছেড়ে পরকালীন জগতে চলে যাব।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, বস্তুগত নিয়ামত ভোগ করার সময় আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, বরং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহর নামে দোয়া ও তসবিহ পাঠ করে এই কৃতজ্ঞতাকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। দুই, আল্লাহ তাআলার সামনে আমাদেরকে অক্ষম ও দুর্বল হিসেবে তুলে ধরতে হবে, এটি কৃতজ্ঞতা প্রকাশেরই নামান্তর। কোনো অবস্থায় কোনো কিছুর জন্যই অহংকার করা যাবে না।
এবারে সূরা যুখরুফের ১৫ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَجَعَلُوا لَهُ مِنْ عِبَادِهِ جُزْءًا إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ مُبِينٌ
আর তারা তাঁর বান্দাদের মধ্য থেকে তার অংশ অর্থাৎ সন্তান সাব্যস্ত করেছে, নিশ্চয়ই মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ।
সৃষ্টি ও প্রতিপালনে আল্লাহর একত্ববাদের কিছু নিদর্শন বর্ণনা করার পর এই আয়াতে কিছু মানুষের শিরকি আচরণের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলা হচ্ছে, মুশরিকরা কিভাবে এ ধারণা করে যে ফেরেশতারা আল্লাহর সন্তান? তারা কিভাবে ভাবতে পারে যে মানব সন্তানদের মতো ফেরেশতাদেরও পিতামাতা রয়েছে? অথচ আল্লাহ তাআলা এমন এক মহাসত্তা যিনি শারীরিক অবয়বের অনেক ঊর্ধ্বে, কাজেই যাকে শরীর হিসেবেই ধরে নেওয়া যায় না তার কোনো অংশ থাকতে পারে না যা এই দেহ থেকে বিচ্ছিন্ন হবে। ফেরেশতারা আর ১০টি সৃষ্টির মতো আল্লাহ তাআলারই সৃষ্টি। বিশ্বজগৎ পরিচালনার কিছু কাজ আল্লাহ তাদেরকে দিয়ে করান, কিন্তু তারা আল্লাহর কোনো অংশ বা তার সন্তান নয়।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, ১. ইতিহাসে যুগে যুগে আল্লাহ সম্পর্কে অনেক কুসংস্কার ও ভুল ধারণা প্রচলিত ছিল। মানুষ অজ্ঞতার কারণে অথবা নবী রাসূলগণের শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে এসব ধারণা পোষণ করত। ২. কুসংস্কার ও শিরক মিশ্রিত বিশ্বাসের কারণে আল্লাহর সঙ্গে মানুষের দূরত্ব তৈরি হয় এবং মানুষ সরল পথ থেকে বিচ্যুত হয়ে কুফুরের দিকে ধাবিত হয়। তো শ্রোতাবন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
Allahumma salli ala Muhammad wa zid wa barik ala ali Muhammad salli ala Muhammad wa ali Muhammad salli ala Muhammad wa ali Muhammad.
কোরআনের আলো অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে হাতে থাকা আরও কিছু খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা ইরানি অর্থের একটি অংশ ছাড় পেয়েছে, এ তথ্য জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আব্দুল নাসের হেম্মাতি। তিনি আজ তেহরানের সাংবাদিকদের বলেছেন, আমাদের আটকে থাকা কিছু অর্থ ছাড় পেয়েছে এবং তা এখন ব্যবহার করা হচ্ছে। হেম্মাতি আরও বলেন, আটকে থাকা বাকি অর্থ ছাড় পাবে। বর্তমানে বিশ্বে যেসব পরিবর্তন ঘটছে তার আলোকে ওই অর্থ ছাড় পাবে বলে আশা করছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বলেন, আটকে থাকা অর্থ ফেরত পেতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। এর আগে ইরান ঘোষণা করেছে, মার্কিন ষড়যন্ত্রের কারণে বিশ্বের বিভিন্ন দেশে ইরানের বিপুল অঙ্কের অর্থ আটকা পড়েছে। যেসব দেশে সবচেয়ে বেশি অর্থ আটকা পড়েছে তার মধ্যে দক্ষিণ কোরিয়া, ইরাক ও ভারত রয়েছে বলে জানা গেছে। দীর্ঘ 564 দিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে ফেরাটাকে স্মরণীয় করে রাখলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে মাত্র 8 রানে 4 উইকেটের পর ব্যাট হাতে 19 রানের ইনিংস খেলে বাংলাদেশের সহজ জয় নিশ্চিত করেন তিনি। অনাকাঙ্ক্ষিত ভুলে 2019 সালের 29 অক্টোবর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। গেল বছর 28 অক্টোবর শেষ হয় তার নিষেধাজ্ঞার মেয়াদ। নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার পরপরই শ্রীলঙ্কা সফরে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল তার, কিন্তু কোয়ারেন্টিন ইস্যুতে লঙ্কা সফর স্থগিত হয়ে যায় বাংলাদেশের। আর কয়েক ঘণ্টা পরেই শপথ নিতে যাচ্ছে নয়া মার্কিন প্রেসিডেন্ট। রোহানি বললেন, আমেরিকা একঘরে হয়ে পড়েছে, চলমান সামরিক মহড়ার মাধ্যমে বন্ধুর কাছে শান্তি আর শত্রুর কাছে সতর্কবার্তা পাঠানো হচ্ছে বলেছে ইরানের সেনাবাহিনী। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সহনীয় দেশ গড়তে নেওয়া হয়েছে বদী পরিকল্পনা এবং ভারতের অসমে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে 6 দলীয় মহাজোটের ঘোষণা দিয়েছে কংগ্রেস। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকেন কামনায়, খুদা হাফেজ। Thank you.